ঢাকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, আজ 28শে ডিসেম্বর শুক্রবার, বাংলাদেশ এবং ভারতে এখন রাত আর ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ওয়াশিংটন স্টুডিও থেকে। আমি সেলিম হোসেন। আজকের বাংলা অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সিসি কেএম নুরুল হুদা আশা প্রকাশ করেছেন যে উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট রয়েছে।
সেনাবাহিনী রাস্তা রাস্তায় টহল ও তল্লাশি অভিযান শুরু করেছে, তবে পুলিশ ভীষণভাবে তৎপর, গণগ্রেপ্তার অভিযান জারি রেখেছে তারা।
বাংলাদেশের নির্বাচন নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাক্ষাৎকার রয়েছে।
খুব বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ সহিংসতা হয়েছে এবং বাকি জায়গায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে।
আর সাপ্তাহিক আলাপনে আজ রয়েছে বাংলাদেশের নির্বাচনের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা। সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আশা প্রকাশ করেছেন যে উৎসব মুখর পরিবেশে আগামী 30শে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
শুক্রবার ঢাকায় সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করে সিসি বলেন, নির্বাচন নিয়ে আতঙ্কের কিছু নাই, ভোটাররা যাতে কোনো বাধা বিপত্তি ছাড়া ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তার ব্যবস্থা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
সকলের জন্য নিরাপত্তা, সকলের জন্য নিরাপদ অবস্থান সৃষ্টি করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনী সকলকে অনুরোধ করব।
তিনি দেশবাসীকে শঙ্কাহীন চিত্তে ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজ ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগেরও আহ্বান জানান। এদিকে কার্যোপলক্ষে যারা ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বসবাস করেন কিন্তু ভোট গ্রামের বাড়িতে, এমন লাখ লাখ মানুষ শহর ছেড়ে ইতিমধ্যেই গ্রামে পাড়ি জমিয়েছেন, এ কারণে শহরগুলো অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বদলে গেছে রাজধানী ঢাকার পরিস্থিতি। জনকোলাহল নেই, সেনাবাহিনী রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে, তৎপর রয়েছে পুলিশও। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
পুলিশ ভীষণভাবে তৎপর, গণগ্রেপ্তার অভিযান জারি রেখেছে তারা। বিরোধীরা বলছেন তাদের এজেন্ডে আরও লোক থাকছে না, পুলিশ বলছে ওরা সবাই বিভিন্ন মামলার আসামি। বিএনপির তরফে বলা হয়েছে তফসিল ঘোষণার পর 1000-এর বেশি বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, 14 জন প্রার্থী কারাগারে রয়েছেন। নিবন্ধনহীন জামাতে ইসলামী জানিয়েছে তাদের 3600 নেতাকর্মী এখন কারাগারে। রোববারের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে। জাতিসংঘ মহাসচিব নিজে বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে আসছে। 100 জন বিদেশি কূটনীতিক ও দূতাবাস কর্মী নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এবার অবশ্য ভিসা না দেওয়ায় অল্পসংখ্যক বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। স্থানীয় পর্যবেক্ষকদের ব্যাপারেও কড়াকড়ি রয়েছে, প্রতিষ্ঠিত পর্যবেক্ষক সংস্থাগুলোকেও অনুমতি দেওয়া হয়নি। অনেকটা আকস্মিকভাবে গত রাতে প্রায় 10 ঘন্টা 4G এবং 3G ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ব্যাপক প্রতিক্রিয়া হয় সব মহলে। বিটিআরসি বলেছে গুজব থামা নাকি এই ব্যবস্থা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনসমর্থন নিয়েই তারা ক্ষমতায় যাবেন, কোনো বিদেশি শক্তি তাদের ক্ষমতায় বসাবে না। এক ভিডিও বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দেশ কোনো রাজনীতিবিদ বদলায় না, বদলায় তার মানুষ, তার সাধারণ জনগণ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বগুড়া সহ উত্তরাঞ্চলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের পুলিশ গণহারে গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। তারা জানিয়েছেন যারা এজেন্টের দায়িত্ব পালন করবে তাদেরকেই গ্রেপ্তারের লক্ষ্য নিয়েই পুলিশ অভিযান চালাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
গত 2 দিনে এই অঞ্চলে 300+ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে, এমন অভিযোগ করে গাইবান্ধা 1 আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী মাজিদুর রহমান বলেন,
এজেন্টদেরকে গ্রেপ্তার করেছে কয়েকজনকে, তাদেরকে হুমকি দিচ্ছে যাতে ভোট কেন্দ্রে তারা না আসে, এরপরে এমনিতে সাধারণ যারা ভোটার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে।
অপরদিকে বগুড়া 4 আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী মোশাররফ হোসেন নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন,
আগামী 30 তারিখে নির্বাচন কি হবে অ্যাকচুয়ালি, আমরা নির্বাচন বুঝে থাকতে পারবো কিনা। বিশেষ করে যারা পোলিং এজেন্ট আছে তারা তো খুবই শঙ্কিত, আতঙ্কিত এবং হতভম্ব।
এসব অভিযোগ অস্বীকার করে পুলিশের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন,
আমরা যাদের বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট আছে, যারা সন্ত্রাসী নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারে বা থাকবে তাদের গ্রেপ্তার করছি।
বগুড়ার পাশাপাশি রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, রংপুরের প্রায় সবগুলো আসনেই গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন সরকারি বাহিনী শুক্রবার দেশের উত্তরাঞ্চলের প্রধান শহর মানবিজে প্রবেশ করেছে। ওই শহরটি আলেপ্পোতে অবস্থিত। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা ওই শহরে বসবাসকারী সিরিয়ার সকল অসামরিক জনগণ এবং অন্যান্য আরও যারা রয়েছেন তাদের সবার নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে। সিরিয়ান কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিট বা YPG এবং প্রধান সিরিয়ান কুর্দি মিলিশিয়া বাহিনী শুক্রবার সিরিয়ার সরকার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে আহ্বান জানান যে মানজিব শহরে যে তুরস্কের পক্ষ থেকে আক্রমণের হুমকি রয়েছে তার বিরুদ্ধে তিনি যেন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন। সিরিয়ার সরকার যে মানজিব শহরের নিয়ন্ত্রণ দখল করেছে তাতে রাশিয়া সঙ্গে সঙ্গেই স্বাগত জানিয়েছে।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
দেশান্তরী অভিবাসী ভর্তি একটি জাহাজ শুক্রবার সকালে স্পেনে অবশেষে নোঙর করতে পেরেছে। প্রধানত আফ্রিকার নাগরিক ভর্তি ওই জাহাজটি মাল্টা এবং ইটালি সহ ইউরোপের অন্যান্য দেশে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর স্পেন তাদের অনুমতি দেয়। ডিসেম্বর মাসের 21 তারিখে লিবিয়া উপকূল থেকে ওপেন আর্মস জাহাজটি অভিবাসীদের উদ্ধার করে। ওই জাহাজটি স্প্যানিশ একটি দাতব্য প্রতিষ্ঠানের। 310 অভিবাসী সহ শুক্রবার জাহাজটি ত্যাগ করার অনুমতি পায়। অভিবাসীরা ওই জাহাজটি ত্যাগ করার অনুমতি পেয়েছে। লাল রঙের কম্বল মুড়ি দিয়ে অভিবাসীরা জাহাজ থেকে নেমে আসে এবং রেডক্রস তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অন্যান্য এনজিও 310 জন দেশান্তরী অভিবাসীর জন্য সমুদ্রবন্দরেই সাদা তাঁবুর ব্যবস্থা করেছে। আফগান কর্তৃপক্ষ দেশের ফুটবল ফেডারেশনের 5 জন শীর্ষ কর্মকর্তার বিদেশ ভ্রমণের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। এর মধ্যে ফেডারেশনের প্রধানও রয়েছে। জাতীয় ফুটবল টিমের মহিলা ক্রীড়াবিদদের ওপরে ওই কর্মকর্তারা যৌন অত্যাচার করেছেন বলেই এমন অভিযোগের প্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ব্রিটেনের গার্ডিয়ান সংবাদ পত্রিকার খবরে প্রকাশে সবিস্তারে বলা হয়েছে যে আফগান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কেরামুদ্দিন করিম কয়েকজন মহিলা খেলোয়াড়কে যৌন অত্যাচার করেছেন এবং এরপরই শুক্রবার কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা হাসান ফেরদৌস।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। চিহ্নিত করা হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ভোটারদের নিরাপত্তা বাড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান রিটার্নিং অফিসার আব্দুল মান্নান।
আমরা মানুষের নিরাপত্তা বিধান করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি।
এদিকে সহিংসতা রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।
আমাদের স্পেশাল ডিপ্লয়মেন্ট থাকবে, ইতোমধ্যে আমাদের বিভিন্ন অভিযান, যৌথ বাহিনীর অভিযান, আমাদের নিজস্ব অভিযান, এগুলোও চলমান রয়েছে।
চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে এবার 1,899টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নামানো হয়েছে 74 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ, রেল, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হচ্ছে সশস্ত্র বাহিনীকে। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করার হুমকি দিয়েছেন। তিনি হন্ডুরাস, গুয়াতেমালা, এল সালভাদোর সহ তাদের সমস্ত সাহায্য বন্ধ করে দেবেন বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় বরাদ্দ নিয়ে কোনো সমঝোতা না হলে এই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন বলে হুমকি দেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিউ মেক্সিকো রাজ্যের কাস্টমস এবং বর্ডার পেট্রোল রক্ষীদের দায়িত্বে থাকাকালীন অবস্থায় গুয়াতেমালার এক শিশু যে জ্বরে মারা যায় তার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত হয়েছে। নিউ মেক্সিকোর চিকিৎসা তদন্তকারী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, 8 বছর বয়সী ফেলিপ গোমেজ অ্যালেনজোর নাক ও ফুসফুস পরীক্ষা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ওই শিশু ইনফ্লুয়েঞ্জা বিতে ভুগছিল। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে শিশুটি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ছিল, তবে জ্বরের কারণেই যে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করার জন্য আরও বিচার বিশ্লেষণ হওয়া দরকার। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনী প্রচার প্রচারণায় সংঘাত সহিংসতার ব্যাপকতা নিয়ে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তার যথার্থতা নেই। বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু, ঢাকা থেকে।
নির্বাচনী প্রচার প্রচারণায় সংঘাত সহিংসতার ব্যাপকতা নিয়ে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তার যথার্থতা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। হাসানুল হক ইনু বলেছেন, উৎসবমুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে আর জাতিসংঘ মহাসচিব এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পক্ষ থেকে ভয়ভীতিহীন নির্বাচন সহায়ক পরিবেশ সৃষ্টির যে আহ্বান জানানো হয়েছে তাকে তিনিও স্বাগত জানিয়েছেন। নির্বাচনের পরিবেশ, তার নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়া দুইয়ের নির্বাচনী পরিস্থিতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে নজরদারি, গণমাধ্যমকে বাধা বিঘ্নবিহীনভাবে নির্বাচনী খবরাখবর সংগ্রহ ও প্রচারের ব্যবস্থা সহ এসব বিষয়ে ভয়েস অব আমেরিকার সাথে বিস্তারিত আলোচনা করেছেন হাসানুল হক ইনু। সংঘাত সহিংসতার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে। অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রে যে বিরোধী পক্ষ অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থীরা সমান সুযোগ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। আপনি মহাজোটের কেন্দ্র নেতা, আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে একটি অবাধ সুষ্ঠু অর্থবহ নির্বাচন অনুষ্ঠান সম্ভব এবং পরিস্থিতি বিদ্যমান রয়েছে?
অনেক ধন্যবাদ। তবে আমাদের 300 আসনে নির্বাচন হচ্ছে এবং আমার কাছে গণমাধ্যমে যে প্রতিবেদন এসেছে সেই গণমাধ্যমের প্রতিবেদনের বিশ্লেষণ করলে আমরা দেখব শতকরা 10% জায়গাতেও কোনো তার বেশি কোনো সহিংসতা হয়নি। খুব বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ সহিংসতা হয়েছে এবং বাকি জায়গায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। দ্বিতীয়ত সমস্যাটা যেটা হয়েছে যে কোন রহস্যজনক কারণে বিএনপি ঐক্যফ্রন্টের প্রার্থীরা তারা বেশিরভাগই মাঠে আসেননি এবং মাঠে না আসলে সমতল ভূমি হলো না, প্রশাসন পক্ষপাতমূলক কাজ করছে এটা বুঝতে তো পারবেন না। আমার এলাকার কুষ্টিয়া 2 আসনে এই গত 2 দিন আগে প্রার্থী শুনেছিনি মাঠে এসেছে কিন্তু সে এখন পর্যন্ত কোন জায়গায় তার চেহারা পর্যন্ত দেখাননি। কিন্তু এখানে তো চমৎকার পরিবেশ আছে, অন্য প্রার্থীরা 5টা প্রার্থী তারা কাজ করছেন, কোন ঝামেলা নাই। আমার মূল কথাটা হচ্ছে যে কারণ সহিংসতার যদি রূপ ধরেন, ছোটখাটো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে আমাদের মহাজোটের মিছিলের সঙ্গে ঐক্যফ্রন্টের মিছিলের, কিন্তু সেটার সংখ্যা এতই নগণ্য যে সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।
এদিকে জাতিসংঘ মহাসচিব ভীতিহীন পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং অন্যান্য পক্ষ থেকে সমান সুযোগ এবং নির্বাচনের একটা সহায়ক পরিবেশ সৃষ্টির কথা বলা হচ্ছে।
এটা জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের আহ্বানটাকে গতানুগতিক আহ্বান জানিয়েছে। তারা কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিবৃতি দেন, তারা নির্বাচন হচ্ছে সুতরাং তারা কামনা করেছেন যেন ভীতিহীন পরিবেশ না থাকে। আমরা তাদের সঙ্গে একমত, বা সহিংস পরিবেশ আমরাও চাই না। সুতরাং তারা সাধারণ গতানুগতিক একটা প্রতিবেদন দিয়েছে যেটা আমরা মনে করি ভালোই দিয়েছে এবং আমাদের আমরা যারা প্রার্থী আমরা মনে করি আমরাও সহিংসতা চাই না এবং আতঙ্কের কোনো পরিবেশ চাই না।
আপনি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি এবং মহাজোটের অন্যতম শরিক,
তবে আপনার নিজ এলাকায় আপনি মহাজোটের মূল দল আওয়ামী লীগের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা পাননি বলে বলা হচ্ছে। আপনি স্থানীয় কিছু বক্তৃতায়ও এমন কথা বলেছেন নির্বাচনকালে। এই পরিস্থিতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন, কেন এমন পরিস্থিতি সৃষ্টি হলো?
আমি কোনো নির্বাচনী বক্তৃতায় কাউকে অভিযুক্ত করিনি, দোষারোপ করিনি। বাংলাদেশে নির্বাচন যখন হয় তখন নিজের দলের প্রার্থীও দলের আভ্যন্তরীণ সমস্যার কারণে বহু সময় সমস্যার সম্মুখীন হয়। এগুলো নির্বাচনের গতানুগতিক সমস্যা। আপনার শেষ তথ্য হচ্ছে কালকে আওয়ামী লীগের মানে যারা নেতৃবৃন্দ তারা সবাই মিছিল করে সমাবেশ করে নৌকার মিছিল করছে আমার এলাকায়। আমার সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, বিরোধ নাই, এবং এটা বহু জায়গায় আওয়ামী লীগের প্রার্থীও আওয়ামী লীগের কর্মীর বাধার সম্মুখীন হচ্ছে। এগুলো আভ্যন্তরীণ সমস্যা, ছোটখাটো সমস্যা, এগুলো মিটমাট হয়ে যায় পরিশেষে। নৌকার পক্ষে সবাই একমত, একসঙ্গে কাজ করছে রাজাকার জঙ্গি জামাতদের পরাজিত করার।
আপনার এলাকায় এখন আপনি বলছেন যে আওয়ামী লীগের সবাই আপনার পক্ষেই কাজ করছে?
দুই উপজেলার সবাই, যারা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের নির্বাচিত মেয়র এবং চেয়ারম্যান যারা হয়েছেন তারা সবাই কালকে সারা দিন ব্যাপী এই নির্বাচনী সভায় ভাষণ দিয়েছে এবং অনেক ভাষণ তো আমার সভায় এসে দিয়ে গেছে।
আচ্ছা, আমি এবার একটু অন্য প্রসঙ্গে যাই, যে নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের কর্মীদের কাজে বাধাবিঘ্ন সৃষ্টির একটা উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে করা নজরদারির একটা ব্যবস্থা করা হয়েছে। তথ্যমন্ত্রী হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন?
সামাজিক যোগাযোগ মাধ্যমের কড়া নজরদারি শব্দটা তো হচ্ছে উস্কানি, এই অপপ্রচার মিথ্যাচার প্রতিরোধ করা, যাতে সামাজিক গণমাধ্যম পবিত্র থাকে এবং জনমানুষের পক্ষে থাকে। সুতরাং নজরদারি করাটা তো কোনো খারাপ জিনিস নয় এবং সামাজিক গণমাধ্যমে পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে দেওয়ার ব্যাপারে কোনো বাধা কেউ দেয়নি এবং সেখানে কোনো নজরদারিও নাই। মিথ্যাচার অপপ্রচার যাতে না হয় এবং সামাজিক উস্কানি যাতে না হয়, সাম্প্রদায়িক উস্কানি না হয়, সে ব্যাপারটা আমরা আমাদের তথ্য অধিদপ্তর থেকে একটা সেল মনিটর করছে, দেখছে আর কি। আর বাকি গণমাধ্যমের আমি যতটুকু জানি যে বাংলাদেশের নামকরা অনলাইন এবং প্রিন্ট মিডিয়া, পত্রিকার খবরের কাগজ এবং টেলিভিশন মাধ্যম, তারা এখন পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ উত্থাপন করেনি যে তারা কোনো বাধার সম্মুখীন হয়েছে। ছোটখাটো ঘটনা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হতে পারে, কোনো ব্যক্তিগত ভাবে সাংবাদিকের সঙ্গে কারো বিরোধ, কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে সরকারের তরফ থেকে কোনো গণমাধ্যমের উপরে কোনো রকম নির্দেশ অথবা কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি।
আচ্ছা, আপনি তো অনেক এলাকা ঘুরেছেন, আপনি একটি রাজনৈতিক দলের প্রধান, নির্বাচনের দিনে সহিংসতা হতে পারে দেশি বিদেশি পক্ষ থেকে এবং অনেক পর্যবেক্ষক বা বিশ্লেষক এমন আশঙ্কা ব্যক্ত করছেন এবং ভোটারদের মধ্যে একটা শঙ্কা দেখা যাচ্ছে বলে অনেকেই বলছেন, আপনি কি বলবেন?
আমি 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 এইভাবে কথাটার উত্তর দিই যে গত 20 দিন যে প্রচারণার ঢং দেখেছি সেখানে যেহেতু সহিংসতার মাত্রা খুবই নগণ্য, সেই হেতু আমি নির্বাচনের দিনে কোনো সহিংসতা আর সম্ভাবনা দেখছি না। খুব বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হতে পারে, আপনার প্রায় 22,000 কেন্দ্র, তার বেশি মনে কেন্দ্র আছে। সুতরাং আমি যেহেতু তথ্য বলছে, গণমাধ্যমের রিপোর্ট বলছে, গত 21 দিনের ঘটনা বিশ্লেষণ করলে আমি মনে করি যে উৎসবমুখর পরিবেশে যেহেতু নির্বাচন হচ্ছে এবং সেখানে দ্বন্দ্ব বিরোধ নাই দেখছি আমি, সেখানে নির্বাচনের দিনে কোনো সহিংসতার সম্ভাবনা আমি দেখছি না।
আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী?
আমি 10 বছরে বাংলা আমার মিরপুর ভেড়ামারাকে অন্ধকার থেকে, কাদার থেকে এবং সন্ত্রাসের জনপদ থেকে উদ্ধার করে শতভাগ বিদ্যুতের আলোতে, পাকা রাস্তার উপরে এবং সন্ত্রাস দমন করে শান্তি প্রতিষ্ঠা করেছে আমার এলাকায়। সুতরাং আমি মনে করি আমার এলাকার জনগণ সন্তুষ্ট আমার ব্যবহারে এবং আমার কাজে, আমি আশা করছি তারা আমার পক্ষে রায় দিবে।
জাসদ সভাপতি এবং মহাজোটের কেন্দ্রীয় নেতা হাসানুল হক ইনু আশাবাদ ব্যক্ত করেছেন যে ভয়ভীতিহীন পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবেন এবং সেই পরিবেশ পরিস্থিতি নির্বাচনের দিন বিরাজ করবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শুরু হচ্ছে আজকের সাপ্তাহিক আলোচনার অনুষ্ঠান আলাপন। আর আলাপন প্রতি শুক্রবারে আপনারা জানেন রোকেয়া হায়দার সঞ্চালন করেন, আমি সহায়তা করি, আজকেও আমি সঙ্গে আছি রোকেয়া পা,
আমরা দুজনেই করি।
হ্যাঁ, আজকের আলাপনে আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের একেবারে শেষ মুহূর্তের পরিস্থিতি কি সেই নিয়েই আমরা আলোচনা করব। আর আজকের আলোচনায় আপা আমাদের সঙ্গে কিন্তু কোনো বাইরের প্যানেল গেস্ট নেই, আমরা আজকে অনেকটা রিপোর্টিং স্টাইলে অবস্থাটা জানবো
বিভিন্ন জায়গা থেকে।
আর
শ্রোতা দর্শক, আপনাদের সবাইকে আলাপনের আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই মনে করে দিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠান চলাকালে সরাসরি আপনারা টেলিফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 2026193062 স্টুডিওর এই নাম্বারে যোগাযোগ করুন, মন্তব্য প্রশ্ন রাখুন।
হ্যাঁ, আজকের এই আলাপনের আলোচনায় মূলত আমরা এবং আপনারা যারা শ্রোতারা আমাদের তারাই যোগ দিচ্ছি এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা আছেন তাদের কথা বলি আমি। আপনারা জানেন যে আনিস আহমেদ
এই মুহূর্তে
বাংলাদেশে অবস্থান করছেন, এই নির্বাচন উপলক্ষেই তিনি গিয়েছেন এবং সেখানে এই মুহূর্তে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন, যদিও সেখান থেকে আমরা
চট্টগ্রাম বাংলাদেশি
না না আমি বলছি যে বাংলাদেশ বলতে ঢাকা রাজধানী ঢাকায় নয়, হ্যাঁ ঢাকা কেন্দ্রিক যেহেতু নির্বাচন
প্রজোর বেশি।
আনিসের কাছ থেকে শোনার আগে আমি কি নামগুলো বলে দেই যারা যারা আসছেন?
বলে ভালো।
আচ্ছা, আনিস আহমেদ সবার আগে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন, এরপরে নাসরিন হুদা বিথি আছেন প্রতীক ওমর বগুড়া থেকে অংশ যোগ দিয়েছেন, হাসান ফেরদৌস চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন এবং আরও যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে, শরীফ মুজিব ঢাকা থেকে, আজমির হোসেন কনক ঢাকা থেকে, মোয়াজ্জেম হোসেন শাকিল চট্টগ্রাম কক্সবাজার থেকে, আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক থেকে, আবু নাসের রাজীব ক্যালিফোর্নিয়া থেকে।
বেশ, খুব ভালো।
আমরা আনিস ভাইয়ের বক্তব্য শুনি, কি দেখলেন তিনি?
ধন্যবাদ। আমি বস্তুত চট্টগ্রামে নয়, আরো স্পষ্ট করে বললে বলতে হয় কক্সবাজারে আছি এখন।
বেশ ভালো। এখন কি দেখছো, কি?
হ্যাঁ জি, তো যদি নির্বাচনের পরিবেশ বলা হয় তাহলে এটা এক ধরনের মিশ্র পরিবেশ এবং আমরা দুপক্ষ থেকে দু ধরনের কথা শুনছি। এর মধ্যে আমরা আওয়ামী লীগের যে জোট মহাজোট এবং আবার ঐক্য জোট যেখানে বিএনপি রয়েছে এদের নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি প্রায় সর্বত্র, চট্টগ্রামে বলুন কক্সবাজারে বলুন, প্রায় সর্বত্রই দেখা গেছে যে একে অপরের সমালোচনা করছেন। যেখানে বিএনপি বলছে যে তাদের মিটিং মিছিল করতে দেয়া হচ্ছে না কিংবা মামলা হামলার সম্মুখীন হচ্ছেন তারা,
নানা অসুবিধার কথা তুলে ধরছেন তারা,
নানান অসুবিধার কথা বলছেন। সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা কিংবা তাদের নির্বাচন বিষয়ক সমন্বয়করা বলছেন যে এরকম কিছু ঘটছে না, বিপুল সংখ্যক লোক এই নির্বাচনে আসবেন বলে তারা আশাবাদী এবং তারই সঙ্গে তারা মনে করছেন যে এটা বোধ হয় বিরোধী দলের একটা কৌশল যে তারা নির্বাচনে নামছেন না। কাজেই এ নিয়ে তো মতভেদ আছে। আর আমরা যেটা দেখেছি বাইরে সেটা কোন কোন এলাকায় কক্সবাজারে এবং চট্টগ্রামে কোন কোন এলাকায় আওয়ামী লীগের পোস্টার এবং প্রচারণা অনেক বেশি বিরোধী দলের তুলনায়।
আমরা ছবিতে এবং ভিডিও টেলিভিশনে এগুলো দেখতে পাচ্ছি।
মতিউর রহমান চৌধুরীর সর্বশেষ রিপোর্টটিতেও কিন্তু এরকম ছিল যে ঢাকায়
দেখা যায়
প্রচারণা কম।
হ্যাঁ,
আচ্ছা, নাসরিন হুদা বিথির কাছে যাওয়ার আগে আপা আমাদের কাছে চমৎকার একটি রিপোর্ট।
কক্সবাজারে আবার কোন কোন এলাকায়, আমি কিছুক্ষণ আগে রাখাইনদের এলাকায় ছিলাম, সেখানে দেখলাম যে বিএনপির প্রচুর পোস্টার ঝুলছে,
মানে রোহিঙ্গাদের এলাকায়, রোহিঙ্গা ক্যাম্পের এলাকায়।
না, রোহিঙ্গা ক্যাম্পে না, চট্টগ্রাম কক্সবাজারেরই যেখানে রাখাইনরা প্রচুর সংখ্যক থাকেন।
আচ্ছা,
সেই রাখাইন সম্প্রদায়ের এলাকায় আমি দেখলাম যে বিএনপির প্রচারপত্র যথেষ্ট এবং দু একজনকে জিজ্ঞেস করায় তারা বললেন যে হ্যাঁ এখানে এই বিশেষ প্রার্থী অনেক বেশি জনপ্রিয়। কাজে যেটা কথা বলছিলাম যে অনুভূতি আসছে
সব জায়গাতে,
পরিষ্কার করে বলাটা মুশকিল।
আচ্ছা,
আমি বলছিলাম যে নাসরিন হুদা বিথির সরাসরি আলোচনায় যাওয়ার আগে বিথির এর আগে পাঠানো একটি চমৎকার রিপোর্ট আছে যেখানে বাংলাদেশের বিশেষ করে ঢাকা কেন্দ্রিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মন্তব্য বক্তব্য উঠে এসেছে নির্বাচন নিয়ে তাদের ভাবনার কথা। খুব বড় নাম, তিন সাড়ে তিন মিনিট। তাহিদুল ইসলামকে অনুরোধ করছি এটি চালানোর জন্য।
একাদশ জাতীয় নির্বাচনের আর মাত্র বাকি একদিন। ইতিমধ্যে সব ধরনের প্রচার প্রচারণা শেষ, এখন শুধু ভোটারদের প্রার্থী নির্বাচন করার পালা। শুনবো নির্বাচন নিয়ে ভোটারদের অভিমত।
ভোটার হচ্ছে না অনুযায়ী ভোট দিব তো একজনকে, যারাই দেয় যেই দল উন্নত করবো দেশকে গঠন করবো তাকে দিব।
আমি রিক্সা চালাই, আগে আমরা সঠিকভাবে ঢাকা শহরে শান্তিতে রিক্সা চালাইতে পারতাম না, এখন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আমরা রিক্সা চালাইতে পারি। দেশে কর্মসংস্থানের অভাব,
ভালো একটা সরকার চাই যাতে আমাদের মতন মেয়েরা যাতে রাস্তায় রাস্তায় না ঘুরতে হয় কাজের জন্য, বুঝছেন? এইটাই জন্য আমরা যে ভালো হবে তাকে আমরা ভোট দেবো।
ভোটার হয়েছি, এখন আলাদা দিবাসের দেশে যাবো ভোট দেবো, তো আশা করছে যে সরকার বেশি উন্নয়ন করতেছে তারই আমরা ভোট দেবো।
আমি ভোটার ভোট দিব, সুন্দর পরিবেশ থাকলে ভোট দিব।
আমার মতে আমাদের যে সরকার এখন আছে, আমরা যদি সেভাবে ওনাকে সাপোর্ট করি বাংলাদেশ ভবিষ্যতে আরও উন্নতির দিকে, আরও একদম উন্নতির অগ্রযাত্রা একদম সামনের দিকে গিয়ে যেতে পারি।
শুধু মানুষের একই কথা যে এই সরকার ভালো উন্নয়ন করছে, ঠিক আছে, তা আমরা মনে করেন যোগ্য ব্যক্তি যে আমরা তাকিয়ে দিব, ঠিক আছে, আমরা লোকপালকে ভোটটা দিব।
এই দেশের জনগণের ভাগ্য যে পরিবর্তন করতে পারবে সেই পক্ষেই আছে, আমরা ভোট কেন্দ্রে যাব এবং সঠিক সময় সঠিক ভোটটা ঠিক আমাদের পছন্দ মতন দিব।
যিনি যোগ্য, যিনি নেত্রী ভালো, ওনাকে আমরা ভোট দিব।
যে সরকার ভালো করবে ওই সরকার আমরা ভোট দিব, ঠিক আছে, যে উন্নয়ন করবে হ্যাঁ ওনাকে আমরা ভোট দিব।
তাহলে ভোটটা কেমনে দিবার যাই, মানে আমি তো আর ভোটটা ছুরি পাইলাম না, যাইতেও পারলাম না, তো তাহলে হানকা ভোটটা তো মূল্যমানই আসিল, আশা তো করছিলাম যে ভোটটা দিমই আমরা
সুস্থভাবে। ইলেকশন হলে আমরা যাকে তারে ভোট দিব, যার ভালো লাগে তারে ভোট দিব।
আমি ওরকম ব্যক্তিকে ভোট দিব যাকে ভোট দিলে আল্লাহর কাছেও যেন আমি পরকালে জবাব দিতে পারি, ওরকম ব্যক্তিকে আমি ভোট দিব।
আমি ঢাকারই ভোটার একজন, ভোট যেহেতু আমার গণতান্ত্রিক অধিকার, সো যারা তরুণকে নিয়ে কাজ করবে, তরুণের শিক্ষা নিয়ে কাজ করবে, তরুণের বিভিন্ন জব ক্ষেত্রে কাজ করবে, আমি তাদেরকেই ভোট দিব।
আমি এবং আমার মতো আশা রাখি 80% সরকারি কর্মকর্তারা মনে হয় উন্নয়নের জোয়ারটাই যাবে এবং সুযোগ সুবিধা যারা যেখানে বেশি পায় সেটাকেই টানবে।
এছাড়া নির্বাচন নিয়ে প্রধান দুটি দল পরস্পর বিরোধী কথা বলছেন।
আমরা দিন দিন অত্যন্ত আশাবাদী যে এবারও আওয়ামী লীগ নিশ্চয়ই 2/3 সিট নিয়েই পার্লামেন্ট গঠন করবে।
আমরা যে ধানের শীষের প্রচারণাটা করব, কিভাবে করব, ধরেন যারা ধানের শীষের যারা ভোটার আছে অথবা এটাকে যারা সাপোর্ট করে ওদের বাসায় বাসায় গিয়ে যে কে ধানের শীষের ভোটার ওইভাবে লিস্ট করে তাদেরকে বাসায় মানে এলাকা ভিত্তিক তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে।
ধানের শীষ যেটা চাচ্ছে যে ওরা জানে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা জিততে পারবে না, এই কারণে ওনারা এই মিথ্যা প্রোপাগান্ডাটা রটায় যে ওনাদেরকে পোস্টার লাগাইতে দিচ্ছে না, নির্বাচন করতে দিচ্ছে না। অ্যাকচুয়ালি ওনারাই করে না নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য, যে পাবলিকের সমর্থন আদায় করার জন্য শুধু মিথ্যা কথাটা বলে তারা নির্বাচনকে প্রভাবিত করতে চায়।
ওরা বলেছে যে আমাদের কর্মীরা আওয়ামী লীগের কর্মীরা তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে আহত করছে, কারো ছিনতাই করছে, মেয়েদের কাপড় চোপড় টেনে ছিঁড়ছে, এটা আসলে সম্পূর্ণ মিথ্যে কথা, এ ধরনের কোনো কাজ আমাদের এই অঞ্চলে হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার করছে, আমাদের এই নির্বাচনটাকে অসুন্দর করার জন্য এবং বানচাল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা তারা করছে।
ভোটের মাঠে সাধারণ জনগণ বলছেন যে দল দেশের উন্নয়ন ঘটাবে সে দলকে তারা তাদের মূল্যবান রায়টি দেবেন। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চমৎকার রিপোর্ট শুনলাম আপনার।
হ্যাঁ, বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন পর্যায়ে তাদের মন্তব্য রেখেছেন, তাদের মতামত প্রকাশ করেছেন এবং স্পষ্টভাবে তারা বলেছেন।
এই রিপোর্টের রিপোর্টার নাসরিন হুদা বিথি আমাদের সঙ্গে লাইনে আছেন। আপনি এই রিপোর্ট করতে গিয়ে মাঠে মাঠে ঘুরেছেন, বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা দেখেছেন, মানুষের সাধারণ মানুষের বক্তব্য আমাদের শোনালেন, কিন্তু নেতা নেত্রীদের বক্তব্য কি মনে হয়েছে আপনার কাছে
নাসরিন?
আমি বলছি, আমি এর আগে দুটো তিনটে রিপোর্ট আমি আওয়ামী লীগ এবং বিএনপির, যেমন মির্জা এবং সাবিস্তান চৌধুরী ওনাদের সাথেও যেমন আনিস আহমেদ রিপোর্ট করেছেন, আমি সাথে ছিলাম এবং তারা বলেছেন, দুপক্ষেই কথা বলেছেন, আওয়ামী লীগ বলেছেন তারা কোনো বাধা দেন না, বিএনপি বলেছেন আমাদের কাজ করতে দেয় না, আমরা কিছু কোনো কাজ নির্বাচনী প্রচারণা চালাতে পারিনি। এই জিনিসগুলো আমরা শুনেছি বারবার সবার কাছে, কারণ আমি যেহেতু আনিস আহমেদের সাথে ছিলাম।
কিন্তু নাসরিন, যে প্রশ্নটা আমাদের, যে বিভিন্ন জায়গায় ঘুরে নিজের চোখে যারা দেখছে সংবাদদাতারা, তাদের যে অভিব্যক্তি, সেই প্রেক্ষিতে আমাদের প্রশ্নটা ছিল সেলিমার তরফ থেকে, যে তুমি নিজে কি দেখলে?
আমি তো আমি একই দেখলাম যে 90% হলো নৌকার প্রচার প্রচারণা এবং বাকি 10% হবে হয়তো বা অন্য সব দলের মিলে। তো এই সব জায়গায় নৌকা নিয়ে প্রচার প্রচারণা পোস্টার এবং অন্যান্য পোস্টার গুলো আসলে সেরকম চোখে না পড়ার মতোই, যাও দু একটা এখন আজকে কালকে হঠাৎ আমরা চোখে পড়লো মই, তারপরে তারপরে হলো আপনার ধানের শীষ, তারপরে হাত পাখা, এগুলো দু একটা ছিল।
তার মানে তার সংখ্যা আনুপাতিক হারে অত্যন্ত কম।
আমরা একটু
আমরা এই দুই তিন দিন ধরে দেখছি বগুড়া থেকে আমাদের প্রতিকমর বিভিন্ন রকম সহিংসতার রিপোর্ট পাঠাচ্ছে, তো প্রতিকমর আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা তার কাছে আসল অবস্থা একটু শুনি। প্রতিকমর, কেমন অবস্থা আপনার, একদম শেষ অবস্থা কি দেখছেন, গ্রামগঞ্জের কি অবস্থা ভোটের?
গ্রামগঞ্জের আসলে আমি ভোটের নিউজ করার জন্য শুধু বগুড়া না, আমি উত্তর অঞ্চলের রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা এবং রংপুরেও আমি স্থানীয় যে সাংবাদিকরা আছে তাদের মাধ্যমে আমি খোঁজ নিয়েছি। আর আমি বগুড়ার যে অঞ্চলটা এখানে আমি প্রত্যক্ষ ভাবে যেটুকু আমি দেখেছি এবং দেখছি, আসলে মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, মানে 30 তারিখে তারা কেন্দ্র গিয়ে ভোট দেবে এমন কথা তারা শুরু থেকে বলে আসছে, কিন্তু মাঝখানে সহিংসতার ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে যেগুলো আসলে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। একেবারেই প্রত্যন্ত অঞ্চলে যে সাধারণ মানুষরা আছে তারা আসলে এই ভয়টা বেশি পাচ্ছে যে আগামী 30 তারিখে তারা কোন রকম সহিংসতা মুক্ত ভাবে জীবনের ঝুঁকি ছাড়া গিয়ে ভোট দিতে পারবে কিনা এমন একটা আশঙ্কা এখনো বিরাজ করছে তাদের মধ্যে, এখনো কাটেনি। এটার কারণ হিসাবে তারা যেটা বলছে যে এখানে ধরেন বগুড়ার 2টা আসনে গেল কয়েক সপ্তাহে, মানে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কয়েকটা সহিংসতার ঘটনা ঘটেছে, এগুলোর প্রভাব আসলে সাধারণ ভোটারদের মধ্যে পড়ছে।
আচ্ছা, সেনা নামানোর জন্য অনেকে উন্মুখ হয়েছিলেন, সেনা নামার পরে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা এবং মানুষের মনের ভিতরে কোনো স্বস্তি ফিরে এসেছে কিনা আগের চেয়ে?
আসলে সেনা মোতায়েনের পরে বগুড়া সহ উত্তরাঞ্চলের যে জায়গাগুলোতে আমি খোঁজ নিয়েছি, সেনার টহলটা আমাদের এই এলাকাতে সেইভাবে আমাদের চোখে পড়েনি। যেদিন প্রথম সেনা মোতায়েন করে তারা রাস্তা দিয়ে শুধু উপজেলা পর্যায়গুলোতে তাদের গাড়ির যে বহরটা গিয়েছে আমরা সেটুকুই লক্ষ্য করছি, তারপরে আসলে ওইভাবে তেমন কিছু লক্ষ্য করিনি।
তার মানে জনমনে সেনাবাহিনী নামার পর জনমনে সেই রকম কোনো স্বস্তি আসেনি?
না, সেরকম কোনো স্বস্তি আসেনি। তারা একটা চাইছিল যে সেনাবাহিনী আসলে পরিস্থিতি হয়তো কিছুটা স্বাভাবিক হবে, তো সেক্ষেত্রে আসলে সেনাবাহিনীর টলটা ওইভাবে না হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে এখনো ওই
শঙ্কা রয়ে গেছে,
পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না।
আচ্ছা, ওই সব এলাকায়, উত্তরবঙ্গের এলাকায়, বগুড়া থেকে রাজশাহী, নাটোর এইসব এলাকাতে।
এবার উত্তরবঙ্গে যাই একটু, চট্টগ্রামের দিকে। আমরা
চট্টগ্রামে রয়েছেন হাসান ফেরদৌস আর মোয়াজ্জেম হোসেন শাকিল,
এখনো যোগ দেননি, তিনি একটু পরে যোগ।
তো আমরা হাসান ফেরদৌসের কাছ থেকে শুনি।
জি
হাসান ফেরদৌস।
জি,
ওখানে কি পরিস্থিতি?
আসলে সারা দেশের পথেই চট্টগ্রামের অবস্থা, আমরা আজকে সারাদিনে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আমি এখনো রাস্তায় আছি। রাস্তা চট্টগ্রাম শহর একটা ফাঁকা বলা যায়, শহর কেন্দ্রিক যে অবস্থাটা সেটি সবাই মনে হচ্ছে রাস্তা মানুষজন খুব করছে, কম চলাফেরা কম করছেন, অনেকেই বাসা বাড়িতে চলে গেছেন। সবাই আগামী একদিন পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচন নিয়ে আমাদের মধ্যে একটা ভোট দেওয়ার উৎসব তাদের মধ্যে আছে, কিন্তু আবার এদের মধ্যে একটা শঙ্কাও আছে যে নির্বাচনটা তারা ভোট দিতে পারবেন কিনা, তাদের পছন্দের প্রার্থীটিকে বাছাই করতে পারবেন কিনা, এই নিয়ে নানা রকমের আলোচনাও আছে, বিভিন্ন জায়গায় আলোচনা চলছে বা লোকজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে বিএনপির প্রার্থীদের সাথে, বেশ কয়েকজন নেতার সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা ঘুমোতে পারছেন না, তাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, নানাভাবে নির্যাতন করা হচ্ছে, এর মধ্যে নিরসরাইতে তাদের যে বিএনপির একজন প্রার্থী তার উপর হামলা করেছে বলে তারা একটা অভিযোগ করেছেন। এছাড়া পটিয়া সব বিভিন্ন জায়গায় তাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এরকম অসংখ্য অভিযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু শহরে বড় ধরনের কোনো ঘটনা গত এক দুদিনের মধ্যে ঘটেনি, কিন্তু বিচ্ছিন্ন আকারে শহরের বাইরে গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু ঘটনাগুলো ঘটছে। ফলে মানুষের মধ্যে একটা শঙ্কা যে কথাটা বলা হচ্ছে সেটা, তারা 30 তারিখে যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন যে কথাটি বলা হচ্ছে সেটির জন্য তারা আসলে উন্মুখ হয়ে আছেন, আসলে তারা কিভাবে ভোটটি দেবেন, তারা ভোটটা কেন্দ্রে যাবেন কিভাবে বা ভোটটা কিভাবে দেওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে আসলে একটা অবস্থা। এর মধ্যে সকালে যে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা কমিটিতে তাদের সাথে বৈঠক করা হচ্ছে এবং এখানে ম্যাজিস্ট্রেটদেরকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা প্রশাসন আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা বলছি, তারা বলছে যে আমরা নির্বাচনটাকে শান্তিপূর্ণ করতে চাই, কিন্তু কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা কিছু হয় সেজন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত আছে এবং সব ধরনের প্রস্তুতি তাদের আছে বলে তারা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলেছে এবং কালকে সকাল দিকে একটা বৈঠক ডেকেছেন, তারা একটা প্রেস কনফারেন্স করবেন বলছেন যে এই নির্দেশনা তারা কি কি নির্দেশনা দিতে চান, এরকম একটি কথা তারা বলেছেন।
কি
আনিসা আহমেদ বোধহয়
আছেন এখনো লাইনে, তার সাথে আনিসের কাছে আমরা একটু জিজ্ঞেস করে নিই। হ্যাঁ,
আপনি চলে যাবেন শুনেছিলাম, তো সর্বশেষ কিছু বলতে চান কিনা যাওয়ার আগে?
না, এই যে সেনাবাহিনী নামার কথা বলা হয়েছে, তো সেনাবাহিনী তো মাঠে নেমেছে, আমরা বেশ কয়েকটি জায়গায় অবশ্য সেনাবাহিনীকে টহল দিতে দেখেছি, বিশেষ করে রোহিঙ্গা শিবিরের কাছে সেনাবাহিনী যথেষ্ট ছিল, যাতে করে রোহিঙ্গারা যারা বাংলাদেশের নাগরিক নন তাদেরকে কোন পক্ষ ভোটের কারণে ব্যবহার না করেন, সেনাবাহিনী নজর দিচ্ছে। তবে এ কথা সত্যি যে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হওয়ার পর একটা আশ্চর্যজনকের জনক নীরবতা থমথমে ভাব এসছে এবং আমি যে হোটেলে আছি, আগামীকাল আমার ঢাকা যাওয়ার কথা, হোটেল কর্তৃপক্ষ আমাকে গাড়ি দেবে কথা ছিল, আজকে তারা জানালো যে অনুমতি পাওয়া যায়নি গাড়ি বের করার, হোটেলের গাড়ি বের করার, কাজে আমাকে হয়তো বিকল্প ব্যবস্থা দেখতে হবে। তবে লোকাল ফ্লাইট গুলো চলছে, আজকে আবার আরেকটি খবর আমরা জানতে পারলাম যে বিদেশের যে সমস্ত ফ্লাইট সেগুলো অব্যাহত থাকবে, সেগুলোতে হস্তক্ষেপ করা হবে না, তবে স্থানীয় ফ্লাইট গুলো আগামীকাল পর্যন্ত চলবে বলে আমার মনে হচ্ছে, কারণ আমি এয়ারলাইন্স এর সঙ্গে কথা বলেছি এবং ঢাকায় যে হোটেলে থাকবো তারা বলছে যানবাহন পাঠাবো। কাজে ব্যাপারটা হচ্ছে এই যে কোন জিনিসই চূড়ান্ত নয় এবং অন্যান্যরা যারা বলছিলেন একটু আগেই শুনছিলাম যে আশা এবং আশঙ্কা প্রায় সমান্তরালে চলছে, কারণ বিরোধী দল এক ধরনের কথা বলছেন, সরকারি দল যারা এখনো ক্ষমতায় আছেন তারা এক ধরনের কথা বলছেন, কাজে সব মিলিয়ে এক ধরনের আশঙ্কা বিরাজ করছে। তারপর নির্বাচনের ফলাফলে কার কি প্রতিক্রিয়া হবে
সেটাও দেখার ব্যাপার,
সাধারণ মানুষের একটা চিন্তা ভাবনা কাজ করছে, কাজে নিরাপত্তার ইস্যুটা অত্যন্ত জরুরি একটা ইস্যু।
আনিস, অনেক অনেক ধন্যবাদ, নিরাপদে ঢাকায় ফিরে যাও সেটাই আমরা আশা করছি, তো আবার যোগাযোগ হবে।
আচ্ছা, আমাদের সঙ্গে ইতিমধ্যে আপা যোগ দিয়েছেন শরীফ মুজিব এবং আজমির হোসেন কর্ণ ঢাকা থেকে।
হ্যাঁ, তো আমরা চট করে দুজনের কাছ থেকে জেনে নিই, শরীফ মুজিবের কাছ থেকে প্রথমে, যে মাঠ পর্যায়ের পরিস্থিতি কেমন দেখছে শরীফ মুজিব?
আমার মনে হয় আনিস ভাই যেটি বললেন যে নিরাপত্তা পরিস্থিতি,
হ্যাঁ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে
শরীফ মুজিব, নিরাপত্তা অবস্থা কি?
আমি যেটা নিরাপত্তার বিষয়টা যেটা দেখলাম যে ঢাকা প্রথমত একেবারেই ফাঁকা, ঈদের আগে যেমন ফাঁকা হয়ে যায় এভাবেই ফাঁকা হয়ে গেছে পুরো ঢাকা শহর। এখন রাস্তায় সন্ধ্যার পরে বিশেষ করে থমথমে অবস্থা, লোকজন তেমন নেই। আমি কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে আমি বাসায় ঢুকেছি, তো আজকে এমনি আমি এর মধ্যে পুলিশ, র্যাব, বিজিবি, তারপরে আর্মির টহল আমি দেখেছি এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তারা চেক করছে, গাড়ি তল্লাশি করছে, মোটরসাইকেল আজকে শেষ অবশ্য, মোটরসাইকেল তল্লাশি করছে। আজ বিকেলে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, তিনি আজকে একটা কেন্দ্র পরিদর্শন করে কাকরাইল উজ্জুদ্দিন ফ্লাওয়ার স্কুলের কেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন, প্রেস কনফারেন্সে অংশ নেন এবং তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি যে বিষয়গুলো বলেছেন যে পুলিশে তাদের নিরাপত্তা পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন ভোটাররা, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বা সব প্রার্থী ও এজেন্টকেও পুলিশ বিশেষ নিরাপত্তা দেবে, কোন ভোটার নির্বিঘ্নে ভোট দিতে যাওয়ার সময় যদি কোনো বাধা পায় তাহলে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারকে জানাতে পারবেন, চাইলে কোনো বাহিনীর কাছেও অভিযোগ জানাতে পারবেন। এছাড়া জরুরি হেল্পলাইন 999 ফোন করেও তিনি সেবা পাইতে পারেন তিনি জানান। আর আসাদুজ্জামান মিয়া তিনি আরো বলেন যে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট ভোটাররা যেন ভোট দিতে পারে সে চেষ্টা তাদের অব্যাহত থাকবে। যান চলাচল প্রসঙ্গে তিনি বলেছেন যে যারা প্লেনে ট্রেনে বা বাসে কোথাও যাবেন বা তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখালে বাধাহীনভাবে তারা চলতে পারবেন, তবে সেক্ষেত্রে পাসপোর্ট, টিকিট বা প্রয়োজনীয় কাগজপত্র তাদের থাকতে হবে বা দেখাতে হবে। যান চলাচল নিয়ন্ত্রণের আওতায় মুক্ত থাকবে অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহ। পুলিশ দেখবে যে এসব যানবাহন, যে যানবাহনগুলো ভোটের দিন ব্যবহার হবে এগুলো কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, এটাই পুলিশের দেখার বিষয় বলে ডিএমপি কমিশনার জানালেন। আর তিনি বলেছেন যে এই ঢাকায় নির্বাচন হবে 2113টি কেন্দ্রে, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য এবং আনসাররা দায়িত্ব পালন করবেন এবং 4-5টি কেন্দ্রকে নজরদারির আওতায় রাখবে পুলিশ এবং টহল বাড়াবেন। এর বাইরে ঢাকা মহানগর এলাকা থানা ও বিভাগীয় পর্যায়ে পর্যাপ্ত পুলিশ প্রয়োজনে রিজার্ভ রাখা হয়েছে, যে কোনো সময় তারা যাবে। আর এছাড়া
যানবাহন চলাচলের ক্ষেত্রে কোন কোন যান চলতে পারবে না, কোনটা চলতে পারবে, কবে থেকে কতদিন চলতে পারবে না, তারপরে গ্রেফতারের অনেক খবর পাওয়া যাচ্ছে যে প্রতিদিন নানানভাবে গ্রেফতার হচ্ছে, এভাবে এ সম্পর্কে একটু বলবেন।
পুলিশ ডিএমপি কমিশনারকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আমি গিয়েছিলাম প্রোগ্রামে, প্রশ্ন করা হয়েছিল যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসছে পক্ষপাতমূলক আচরণ করা, যে তারা নির্বাচনকে সামনে রেখে পক্ষপাতমূলক আচরণ করছে। উনি খুব ক্লিয়ার জানিয়ে দিলেন যে পুলিশ পক্ষপাতমূলক কোনো আচরণ করছে না, পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ তথ্য নির্ভর নয়, উনি ঠিক এমনটাই বললেন। তিনি বলেন যে আমি খুব নিশ্চিত করে বলতে পারি যে ঢাকা মহানগরীতে সুস্পষ্ট অভিযোগ, ওয়ারেন্ট বা মামলা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না। তিনি বলেছেন যে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে পেশাদারিত্বের সঙ্গে অনুরাগ বিভাগের ঊর্ধ্বে উঠে পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, সুমহান এই দায়িত্ব সংবিধান ও আইনের আলোকে পালন করতে পুলিশ বাহিনী বদ্ধপরিকর, উনি একেবারে এইভাবে বললেন। তবে একটা বিষয় কিন্তু আমি আসার সময় আজকে দিন ভরে বেশ কয়েক জায়গা থেকে আমাকে অনেক ভোটার প্রশ্ন করেছে যে আজকে অনেকে ঢাকা শহরে যারা থাকে তার বেশিরভাগই ভাড়াটিয়া, জাতীয় পরিচয়পত্র যখন করা হয়েছিল তখন একটা ঠিকানায় পরিচয়পত্র ছিল এবং সেখানে আর সে ভোটার হয়েছে, কিন্তু হয়তো একজনের বাসা রামপুরা কিন্তু সে আজ চলে এসেছে মিরপুরে। এখন মিরপুর থেকে যদি কোনো যানবাহনই না চলে তাহলে কি করে রামপুরায় যায় ভোট দিবে, এবং এরকম হাজার হাজার ভোটার আছে ঢাকা শহরে।
তার মানে ঠিকানার কারণে অনেকের ভোট মানে ভোট দিতে যাওয়াতে অসুবিধা হতে পারে।
হ্যাঁ, এরকম হাজার হাজার ভোটার মিসিং হবে যারা ভোট দিতে যেতে পারবে না। একজন মুরব্বী হয়তো, আমি অল্প বয়স, আমি যেতে পারবো যে কোনো একটা উপায়ে অবলম্বনে, রিক্সায় করে যাবো, একজন বয়স্ক মানুষ তো যেতে পারবে না। কিন্তু আর আর ওই দিন শুধুমাত্র তো প্রত্যেকটা জিনিসই, আর ইভেন রিক্সাও চেক করবে, সুতরাং এই চেকিং এইগুলোকে ওভারকাম করে কেউ অত দূরে ভোট দিতে যাবে কিনা এইসব প্রশ্ন করেছে, কি করে আমাদের জন্য এইসব ভোটারদের জন্য সরকারের কোনো ব্যবস্থা আছে কিনা, এই বিষয়গুলো অনেকেই প্রশ্ন করেছে।
এটা আছে কিনা, কোনো পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হয়েছে ভোটে যাওয়ার জন্য,
কোথাও কি পাবলিক ট্রান্সপোর্টেশন মানে সরকারি ব্যবস্থায় নিয়ে যাওয়া হবে ভোট কেন্দ্রে, এরকম কিছু খবর পাওয়া গেছে?
কোনো এমন কোনো খবর পাওয়া যায়নি, আমরা চেষ্টা করেছি জানার জন্য, কেউ বলতে পারেনি
না। তবে বাংলাদেশের নির্বাচনগুলোতে ঐতিহ্যগতভাবে দেখা যায় যে প্রার্থীরা গাড়ির ব্যবস্থা করে ভোটারদেরকে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, গ্রামে গঞ্জে ভ্যান বা রিক্সা,
সেটা কিন্তু গ্রামে গঞ্জে, মিরপুর থেকে গুলশান বা মিরপুর থেকে রামপুরা অথবা শান্তিনগর, সেটা তো আমরা করতে দেখিনি অতীতে।
আপনি জানেন যে আমাদের কিছুক্ষণ আগে কথা বললেন নাসিরুদ্দিন দিছি, উনি এখন শান্তিনগর থাকে কিন্তু উনি কিন্তু ভোটার অনেক দূরে। হ্যাঁ, এরকম আমার নিজের ক্ষেত্রেও এটা, হ্যাঁ অনেকেরই আছে, হ্যাঁ অনেকেরই আছে যারা আমাকে আজকে অনেকেই এই ধরনের প্রশ্ন করেছে। ইভেন সকালবেলা আজকে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাকে অনেকে, যেহেতু সাংবাদিক, আমাকে অনেকেই প্রশ্ন করেছে, তো আমি এই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারিনি। আমি জানার চেষ্টা করেছি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে, ইভেন পুলিশের সঙ্গেও, তারা আমাকে কোনো সদ উত্তর দিতে।
আচ্ছা, আপনি আমাদের সঙ্গে কিছু আরো কিছুক্ষণ থাকলে আমার মনে হয় আরো কিছু প্রসঙ্গ আমরা আলাপ করতে পারবো। তার আগে নাসরিন হুদা বিথি আবার কিছু একটা বলতে চান।
আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আজকে মোটামুটি ঢাকা শহর ঘুরে যা দেখলাম, এবং গতকালকে মানে আজকে সকাল 8টায় প্রচার প্রচারণা সব ধরনের শেষ হয়ে গেছে, তো যারা আছেন ভোটাররা, বেশিরভাগ ভোটার বন্ধ আছে, শুক্র শনি বন্ধ ছুটির দিন থাকাতে অনেকেই ঢাকার বাইরে চলে গেছে। অনেকে আছেন যে বিভিন্ন ধরনের ভয় ভীতি পাচ্ছেন, নাশকতার ব্যাপার আছে, এগুলোর জন্য অনেকে বাড়ি চলে গেছেন। ঢাকা শহর বলতে গেলে 50% ফাঁকা হয়ে গেছে, এবং বাস মানে সিএনজি এগুলোও কমে গেছে। কিন্তু অনেক যেহেতু ট্রান্সপোর্টের একটা ব্যাপার আছে, যে চলাচল করতে পারবে না এক জায়গা থেকে আরেক জায়গায়, এগুলোর ব্যাপার আছে।
আমাদের শ্রোতারাও আপনার মতোই বলছেন, কয়েকজন ইতিমধ্যে লিখেছেন, এই যে একজন মঞ্জুরুল আলম রিপন লিখেছেন, ঢাকা শহর ফাঁকা, 22 মিনিটে সদরঘাট থেকে মিরপুর এলাম, মিরপুর একে এলাম।
আচ্ছা, সদরঘাট থেকে মিরপুর
22 মিনিটে এসেছেন,
চিন্তা করা যায় না যে এরকম ফাঁকা। কেউ ভয়ে গেছে বাড়িতে, কেউ ভোট দিবে না, আর ভোট কেন্দ্রেও সংখ্যা হয়তো বা 50% হবে না, কারণ কি ঢাকা শহরে কেউ নেই বলতে গেলে,
ঈদ উদযাপন করতে ভোট দিতে নয়, সবার মুখে এমন কথা, এটি একটি আশ্চর্য ব্যাপার, মানে
ছুটির একটা মনোভাব নিয়ে গেছে।
মোর্শেদ আলম নামে
একটা ব্যাপার, সবাই আত্মীয় স্বজন সব একসাথে হবে, এটি একটা প্ল্যান আর কি, যে সবাই তো ছুটি পায় না একসাথে, ভোটের সময় এখন একটা সবাই একসাথে ছুটি পেল, এটাও একটা ব্যাপার।
হ্যাঁ, আরেকটি সেলিম নাম বলে,
নাম হচ্ছে, আরেকজনের নাম হচ্ছে হাবিব। হাবিব, বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে ভয়েস অফ আমেরিকার নিজস্ব সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাক্ষাৎকার মতামত নিয়ে আপনাদেরকে কি মনে হয়, এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে কিনা, আপনাদের মতামত জানতে চাই। আচ্ছা, এটা
মতামত তো আমাদের এই আলোচনায় প্রকাশ পাচ্ছে, পরবর্তী।
আচ্ছা, টাঙ্গাইল থেকে একজন লিখেছেন, না এটা উনি শ্রবণ মান সম্পর্কে লিখেছেন, ইলেকশন সম্পর্কে নয়। তারপরে মাসুদুর রহমান লিখেছেন, ফেসবুকে দেখলাম সিইসি হাসপাতালে হাসপাতাল ঠিক করতে রাখতে বলেছেন, কেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর শুনবো যারা মাঠ পর্যায়ে কাজ করছেন। তারপরে জবরাজ চৌধুরী লিখেছেন, কোনো পদক্ষেপ নেওয়া হয় না কেন, সাংবাদিকদের বাধা দেওয়ার ব্যবস্থা কেন করা হয়েছে,
সাংবাদিকদের বাধা
দেওয়া কেন?
যাই হোক, আমরা মোয়াজ্জেম হোসেন শাকিল কি আছে লাইনে? আচ্ছা, মোয়াজ্জেম হোসেন শাকিল নাই। তারা নতুন ভোটারদের মধ্যে কি ধরনের সাড়া দেখতে পেয়েছে? কনক, যে যেখানে মানে যেখান থেকে মানে যাদের সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে, কি শুনছেন আজমির হোসেন? কনক, হ্যালো।
হ্যালো, আমি শাকিল।
ও শাকিল,
আমি শাকিল লাইনে আছি কক্সবাজার থেকে।
আচ্ছা আচ্ছা, শাকিল যেহেতু আছেন, আমার মনে হয় যে আপনি যেহেতু রোহিঙ্গা শিবিরের একেবারে কাছে, ওখানকার কি পরিস্থিতি
নিরাপত্তা এবং নির্বাচনকে নিয়ে তাদের ধারণা কি?
হ্যাঁ, আমরা আজকে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম, কক্সবাজার মেরিন ড্রাইভ হয়ে।
তারা যদিও ভোটার নন, রোহিঙ্গা ক্যাম্পের যারা বাসিন্দা, হ্যাঁ,
16 নম্বর ক্যাম্প পর্যন্ত, তো ওই ক্যাম্পে যাওয়া আসা কালীন সময়ে আমরা সেনাবাহিনীর টহল দেখেছি, অতিরিক্ত বিজিবি পুলিশ র‍্যাব মোতায়েন দেখেছি, তো ওখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা আজকে সকালে গিয়েছিলাম, দুপুরে আবার আমরা ফিরে এসেছি ক্যাম্প থেকে। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে, রোহিঙ্গাদের সাথে আমরা বেশ কয়েকজন রোহিঙ্গাদের সাথে কথা বলেছি, যারা ক্যাম্প থেকে তাদের খুব জরুরি প্রয়োজনে বেরিয়ে এসছে, বিশেষ করে তাদের খুব বেশি যাদের জরুরি আছে তারা অনুমতি নিয়ে বেরিয়ে এসছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে হ্যাঁ, তাদের সরকারের যে বিধি নিষেধ বা নিরাপত্তার জন্য যা তাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওনারা সবগুলো মেনে চলছেন, ওখানে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া কক্সবাজারের সবখানেই সেনাবাহিনীর টহল, বিজিবি, র‍্যাব, পর্যাপ্ত ফোর্স টহল দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার সকল আয়োজন প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
আমাদের হাতে সময় নেই, ঠিক আছে শাকির, আমরা জানলাম যে নিরাপত্তা ব্যবস্থা ওখানে জোরদার করা হয়েছে সেটা আমরা জানি। তো আর কিছু তো সংযোগ করেনি আমরা, আমার মনে হয় যে আজমির হোসেন কনক, হ্যালো আজমির হোসেন কনক কি লাইনে আছে?
জি আমি লাইনে আছি এবং আমি শুনতে পাচ্ছি আপনাদের অসংখ্য
ধন্যবাদ। শাকিল অনেক অনেক ধন্যবাদ। আমি কনকের কাছে যে প্রশ্নটা রাখছি যে ফার্স্ট টাইম ভোটার যারা, প্রথম যারা ভোট দিতে যাচ্ছেন, তরুণ ভোটারদের মধ্যে কি ধরনের সাড়া দেখতে পেয়েছো?
তরুণ যারা ভোটার তারা এবার কিন্তু প্রচুর উচ্ছ্বাসিত ভোট দেওয়ার কারণে, তারা প্রথমবার ভোটার হচ্ছে এবং এই সময় তাদের কিন্তু বেশ কিছু তারা কিন্তু তাদের প্রত্যাশাও অনেক এবং প্রত্যেকেই সচেতন ভোটার, মানে প্রথমেই ভোটার হচ্ছে এই কারণে যে তারা এটাকে গুরুত্ব দিচ্ছে না সেরকম নয়, সবাই খুব গুরুত্ব দিচ্ছে, তাদের অনেক দাবিও আছে। যেমন এই এটা খুবই দ্রুত পরিবর্তনশীল পৃথিবী, খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, তো তারা তরুণদেরকে চায় যারা এই পৃথিবীর মোড় গুলো বাঁকগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারে। এছাড়া ভোটার আমাদের এবারে প্রায় অর্ধেক ভোটারই তরুণ, তো তারা কিন্তু কর্মসংস্থানের সুযোগ চাইছে, ছাত্র সংসদ নির্বাচন চাইছে, তারপর বিশ্ববিদ্যালয় গুলোতে আবাসন সংকট রয়েছে সেই সংকটের সমাধান চাইছে, চাকরির বয়সসীমা নিয়ে তাদের দাবি আছে, মত প্রকাশের স্বাধীনতা চাইছে, উদ্যোক্তা হওয়ার যে পরিবেশ সেটি চাইছে, চাকরির পরীক্ষায় ফি অনেক বেশি এটি তারা কমাতে চাইছে। একই সাথে দলীয় সমর্থনে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের নানান রকমের অভিযোগ পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে সংবাদ, সেগুলো যেন বন্ধ হয় সে ব্যাপারেও তারা কিন্তু প্রতিপক্ষের দৃষ্টি চায়, এরকম জনকল্যাণমুখী তারা এমন প্রতিনিধি চায় যারা এগুলো সংকট সমাধান করতে পারবে, পরিবেশ অঞ্চল একটা অবসান ঘটাতে চায়, প্রশ্ন ফাঁস যেন না হয়, ঢাকা ট্রাফিক জ্যাম যেন কমে যায়, এরকম নানান রকমের কিন্তু তাদের চাহিদা রয়েছে।
আচ্ছা ধন্যবাদ আজমির হোসেন কনক, কারণ আমরা জানলাম
আরেকটি বিষয়
না, আমরা আমাদের যেতে হবে, এখানে দুজন রয়েছেন আকবর হায়দার কিরণ এবং রাজীব পরমাশিষ্য রয়েছেন। কনক অনেক অনেক ধন্যবাদ, আমরা তরুণ ভোটারদের সম্পর্কে অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার আমাদের এখানে যুক্তরাষ্ট্রের দিকে দৃষ্টি ফেরাবো, ক্যালিফোর্নিয়ায় আবু রাশেদ রাজীব। হ্যালো,
জি ধন্যবাদ আপা, আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, খুব সংক্ষেপে বলো যে ওখানে কি অবস্থা?
প্রবাসীদের মধ্যে একটা চরম উৎসাহ বিরাজ করছে, আপনার এক ধরনের তারা সবসময় যারা প্রবাসীরা যখন এক হচ্ছে তারা নির্বাচন নিয়ে কথা বলছে, তবে একটা আক্ষেপ তাদের রয়েছে যে তারা ভোট দিতে
পারছে না।
গত কয়েক বছর ধরে আলোচনা চলছিল যে নির্বাচন কমিশন হয়তো এবারে নির্বাচন থেকে ব্যবস্থা করবে যে প্রবাসীরা ব্যালটের আপনার পোস্টাল ব্যালটের মাধ্যমে অথবা এখানে যে আপনার
মানে যে কোনো উপায়ে প্রবাসীরা ভোট দিতে পারবে,
কিন্তু সেটা সম্ভব হয়নি, এটা একটা আক্ষেপ রয়েছে। একটা ইন্টারেস্টিং হচ্ছে যে প্রবাসীরা বিশেষ করে ক্যালিফোর্নিয়া প্রবাসী, ক্যালিফোর্নিয়ার যারা প্রবাসীরা আছেন তারা এই নির্বাচনের ফলাফল দেখার জন্য তারা ওয়াচ পার্টির আয়োজন করছে। আমি তিনটা পার্টির কথা জানছি, রোববার সকাল থেকে বিভিন্ন গ্রুপে তারা বিভিন্ন জায়গাতে রেস্টুরেন্টে এবং অন্যান্য অফিসে তারা বসে তারা একসাথে নির্বাচনের ফলাফল দেখবে।
এটা সব দলের যারা
আওয়ামী লীগ, এখানকার স্থানীয় আওয়ামী লীগ এবং স্থানীয় বিএনপি তারা দুটো আলাদা জায়গায় আয়োজন করেছে, পাশাপাশি নিরপেক্ষ যারা রয়েছে যারা কোনো দল করেন না তারাও একটা স্থানীয় রেস্টুরেন্টে বসে সেটা করবেন। এবং আমি ভয়েস অফ আমেরিকা শ্রোতাদের জানিয়ে রাখছি যে সেই ওয়াচ পার্টিগুলো আমরা
ধন্যবাদ রাজীব। আমরা এবার নিউ ইয়র্কে আকবর হায়দার কিরণের কাছে যাচ্ছি। কিরণ
হ্যাঁ জি আপা, আমি সাথে আছি, আর আমরা নিউ
ইয়র্কে
নির্বাচন নিয়ে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা এবং উদ্বেগ সবকিছু একসাথে পরিলক্ষিত হচ্ছে। আমি পরশুদিন নৌকা মার্কার সমর্থনে একটা বিরাট সমাবেশে যোগ দিয়েছিলাম যেখানে রথীন্দ্রনাথ রায় থেকে শুরু করে আরো অনেকে ছিলেন, কিন্তু ধানের শীষের পক্ষে কিন্তু কোনো সমাবেশ কিন্তু লক্ষ্য করিনি। কিন্তু সবকিছু মিলিয়ে প্রবাসীরা অত্যন্ত আগ্রহ এবং উদ্বেগ নিয়ে আছেন এটা বলতে পারি, কারণ এখন
আচ্ছা আমরা শুনেছিলাম কিরণ জাতিসংঘের সামনে ধানের শীষের যারা সমর্থক তারা কি একটা সমাবেশ করেছিলেন জাতিসংঘের সামনে?
না সেটা তো হচ্ছে এক ধরনের বিক্ষোভ, কিন্তু এরা যারা নৌকা সমর্থক তারা একটা বড় রেস্টুরেন্ট মানে ভাড়া করে একটা উৎসবের মতো করেছে আর কি, গান কবিতা সবকিছু দিয়ে। তো মানে আসলে এখন আমরা যারা বাইরে রয়েছি, যারা সাধারণ নাগরিক, যারা রাজনীতি করেন বা যারা এমনি মানে নিরপেক্ষ মানুষ, সবাই কিন্তু দেশে কি হচ্ছে না হচ্ছে সবকিছু জানতে পারেন, দেখতে পারেন, কারণ
বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে।
আমি মনে করছি যে বাংলাদেশে ইলেকশনের ব্যাপারে পশ্চিমবঙ্গ বা ভারতের এই মুহূর্তে যে উন্মাদনা, পশ্চিমবঙ্গের বিশেষ করে যেন ইলেকশনটা এখানেই হচ্ছে, কেননা এখানকার সমস্ত মিডিয়ার থেকে কিন্তু প্রতিনিধি ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছে গিয়েছেন। আজকের কলকাতার সমস্ত বাংলা দৈনিকের কিন্তু বিদেশের পাতায় হেডলাইন কিন্তু শুধুমাত্র বাংলাদেশের নির্বাচন। আমি যদি পত্রপত্রিকার নামগুলো বলি, আনন্দবাজার, বর্তমান, আজকাল, এই সময়, সংবাদ প্রতিদিন, যুগশঙ্খ, একদিন, তারা কিন্তু বাংলাদেশের ইলেকশন নিয়েই পুরো পাতা জুড়ে তারা বিভিন্ন বর্ণনা দিয়েছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং কলকাতা এবং ভারতবর্ষের যারা বাংলা ভাষাভাষী মানুষ, তারা কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের ইলেকশনটার দিকে অবশ্যই তাকিয়ে রয়েছে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজকে সকালবেলা বেশ কয়েকজন ছেলেমেয়ের সঙ্গে কথা বলেছিলাম, তাদের প্রত্যেকেরই বক্তব্য বাংলাদেশের নির্বাচন মানেই মনে হচ্ছে ভারতের নির্বাচন, কিন্তু তাদের একটাই কথা, বাংলাদেশ যেন নিজেরই দেশ, বাংলাদেশ মানেই ইলিশ মাছ, আতিথেয়তা, মানে বাপ ঠাকুরদার থাকার জায়গা, বেড়াতে যাওয়ার জায়গা, জন্মভূমি দেখতে যাওয়ার জায়গা, একটা কিন্তু আবেগ জড়িয়ে রয়েছে সবারই বক্তব্য। ক্ষমতায় যে দলই আসুক না কেন, ভারত বাংলাদেশের সম্পর্ক যেন নিবিড় থাকে। একাত্তরের পর থেকে এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কে যেন কোনো ফাঁক তৈরি না হয় যারাই ক্ষমতায় আসুন না কেন।
জি
ধন্যবাদ পরমাশিস, খুব সুন্দরভাবে, চমৎকারভাবে এই উপসংহার টানলে। তো সেলিম, আমাদের হাতে কিন্তু একেবারে সময় নেই,
শেষ করতে হচ্ছে, কারণ বিশ্ব সংবাদ পড়ার জন্য
স্টুডিওতে। তো আজকে আমাদের আলাপনের আলোচনা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন বিশ্ব সংবাদ শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বদলে গেছে রাজধানী ঢাকার পরিস্থিতি। জনকোলাহল নেই, সেনাবাহিনী রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে, তৎপর রয়েছে পুলিশও। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আশা প্রকাশ করেছেন যে উৎসব মুখর পরিবেশে আগামী 30শে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে। ওদিকে বাংলাদেশে বগুড়াসহ উত্তরাঞ্চলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের পুলিশ গণহারে গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। পুলিশ জানিয়েছে যারা এজেন্টের দায়িত্ব পালন করবে তাদেরকেই গ্রেপ্তারের লক্ষ্য নিয়েই এই অভিযান তারা চালাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার কলকাতা মেট্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। গতকাল বৃহস্পতিবার মেট্রোতে আগুন লাগার ঘটনায় তারা এফআইআর দায়ের করবে রাজ্য। লালবাগের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্র কংগ্রেস দেয়াল নির্মাণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী অর্থ বরাদ্দ না করলে আমেরিকা ও মেক্সিকো সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করাসহ হন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভাদরের জন্য সবরকম সাহায্য বন্ধ করে দেবেন বলে প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন। পরপর কয়েকটি টুইট বার্তায় ট্রাম্প অবাস্তব অভিবাসন আইন পরিবর্তন করার আহ্বান জানিয়ে বলেন, এই আইনের ফলে অভিবাসীদের জন্য আমাদের দেশে আসন তৈরি করে রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বাজেট বরাদ্দে $500 কোটি ধার্য করার দাবি জানিয়েছিলেন, কিন্তু ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সেনেটে বিলটি পাশ না করে তারা $130 লক্ষ ধার্য করার প্রস্তাব দেন, যার প্রেক্ষিতে গত শুক্রবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্র সরকার আংশিকভাবে বন্ধ হয়ে যায় এবং এখন পর্যন্ত ব্যয় বরাদ্দ নিয়ে কোনো সমঝোতা না হওয়ায় সরকার আংশিকভাবে বন্ধ রয়েছে। দেশান্তরী অভিবাসী ভর্তি একটি জাহাজ শুক্রবার সকালে স্পেনে অবশেষে নোঙর করেছে। প্রধানত আফ্রিকান নাগরিক ভর্তি ওই জাহাজটি মাল্টা, ইটালি সহ ইউরোপের নানা দেশে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর স্পেন তাদের অনুমতি দেয়। আফগান কর্তৃপক্ষ দেশের ফুটবল ফেডারেশনের 5 জন শীর্ষ কর্মকর্তার বিদেশ ভ্রমণের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে ফেডারেশনের প্রধানও রয়েছেন। জাতীয় ফুটবল টিমের মহিলা ক্রীড়াবিদদের ওপরে ওই কর্মকর্তারা যৌন অত্যাচার করেছেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
এই ছিল ভয়েস অফ আমেরিকার আজকের অধিবেশনের পরিবেশনা। আজকের অধিবেশনের প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ভয়টেক জোনিয়াক এবং ফেসবুকে সহযোগিতায় ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি সেলিম হোসেন আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.